বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। যে কোনো সময়ের চেয়ে গাজায় যুদ্ধবিরতি এখন নিকটবর্তী, হামাস সহ প্রতিরোধকামী সংগঠনগুলোর মন্তব্য। লোহিত সাগরের আকাশে নিজেদের ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত হল মার্কিন যুদ্ধ বিমান, এক পাইলট আহত। শেখ হাসিনাকে গ্রেফতার করতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন, অর্থ পাচার নিয়ে অনুসন্ধানে নামছে দুদক। এবং নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে ষড়যন্ত্র করছে মোদি সরকার, কংগ্রেস সভাপতি খড়গের অভিযোগ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং আরও দুটি সংগঠন বলেছে যে কোনো সময়ের চেয়ে এখন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কাছাকাছি অবস্থানে রয়েছে। হামাস, ইসলামী জিহাদ আন্দোলন এবং পপুলার ফ্রন্ট গতকাল মিশরের রাজধানী কায়রো থেকে এক যৌথ বিবৃতিতে এই কথা বলেছে। বিবৃতিতে বলা হয়, ইহুদিবাদী ইসরায়েল যদি নতুন কোনো শর্ত আরোপ না করে তাহলে যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময়ের চুক্তিতে পৌঁছানো এখন অসম্ভব নয়। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে হামাসের একজন নেতা বলেছেন, যুদ্ধবিরতির আলোচনায় সাম্প্রতিক দিনগুলোতে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময়ের বিষয়ে বেশিরভাগ পয়েন্টে দুই পক্ষ একমত হয়েছে বলে তিনি জানান। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তার কথা বলার অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশ করতে চাননি। হামাসের এই নেতা বলেন, কিছু বিষয় এখনও অমীমাংসিত রয়েছে, তবে যুদ্ধবিরতির প্রক্রিয়ায় সেগুলো বাধা সৃষ্টি করবে না। চলতি বছর শেষ হওয়ার আগেই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে যদি ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন কোনো শর্ত আরোপ না করেন। গত শুক্রবার হামাস, ইসলামী জিহাদ এবং পপুলার ফ্রন্টের কয়েকজন প্রতিনিধি যুদ্ধবিরতি চুক্তির বিষয়গুলো নিয়ে মিশরের রাজধানী কায়রোয় মতবিনিময় করেন। এ সময় তারা যুদ্ধোত্তর গাজার প্রশাসন নিয়েও আলোচনা করেন। লোহিত সাগরের আকাশে আমেরিকার একটি FA-18 যুদ্ধ বিমানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিমানের দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।
মার্কিন টেলিভিশন চ্যানেল ABC নিউজ সহ বহু গণমাধ্যম এই খবর দিয়েছে। খবরে দাবি করা হয়েছে, এই ঘটনাকে মার্কিন সামরিক বাহিনী দৃশ্যত ফ্রেন্ডলি ফায়ার বলে মনে করছে। বিমানের দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও একজন সামান্য আহত হয়েছেন। তাদের দুজনকেই সাগর থেকে উদ্ধার করা হয়। ABC নিউজ বলছে, গাইডেড মিসাইল ক্রুজার USS গেটিসবার্গ থেকে যুদ্ধবিমান লক্ষ্য করে ভুলক্রমে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং তা বিমানে আঘাত করে। যুদ্ধবিমানটি USS হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরি থেকে উড্ডয়ন করেছিল। ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ভূপাতিত হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন যুদ্ধবিমান থেকে ইয়েমেনের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বলে ঘোষণা দিয়েছে। কয়েক রকমের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পরেও ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেনি ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী। গতকাল সকালের দিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবের মধ্যাঞ্চলের একটি খেলার মাঠে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, ঘটনাটি আগাগোড়া তদন্ত করা হচ্ছে। তবে বিমানবাহিনী ও হোমফ্রন্ট কমান্ডের প্রাথমিক তদন্তের পর ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা এবং আগাম সতর্কবার্তা নিয়ে তাদের কিছু সিদ্ধান্ত এরই মধ্যে বাস্তবায়ন করা হয়েছে। দখলদার বাহিনী বলেছে, যুদ্ধ পরিস্থিতির নিরাপত্তা বিবেচনা করে আকাশ প্রতিরক্ষা কার্যক্রম এবং সতর্কতা ব্যবস্থা সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া যাবে না। ইহুদিবাদী সামরিক বাহিনীর প্রাথমিক তদন্ত রিপোর্ট অনুসারে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের ইন্টারসেপ্টর থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এমনকি এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য আকাশ এবং বায়ুমণ্ডল দুই জায়গা থেকেই বাধা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে থাকে। এর মধ্যে রয়েছে স্বল্পপাল্লার আয়রন ডোম, মধ্যমপাল্লার ডেভিড স্লিং এবং দীর্ঘপাল্লার অ্যারো সিস্টেম। এর মধ্যে অ্যারো সিস্টেম বায়ুমণ্ডলের বাইরে থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়, কিন্তু ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়নি অ্যারো সিস্টেম। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে বলে মার্কিন একজন শীর্ষ কর্মকর্তা যে অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহারা বালুচ বলেন, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যেভাবে এগোচ্ছে তাতে এক পর্যায়ে দক্ষিণ এশিয়ার বাইরেও মার্কিন ভূখণ্ডে আঘাত আনতে সক্ষম হবে বলে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফিনার যে অভিযোগ ও উদ্বেগ প্রকাশ করেছেন তা খুবই দুঃখজনক। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, জন ফিনারের এই অভিযোগ ভিত্তিহীন এবং অযৌক্তিক। পাকিস্তান এবং আমেরিকার মধ্যকার দীর্ঘদিনের ইতিবাচক সম্পর্কের কথা উল্লেখ করে জাহারা বালুচ বলেন, আমেরিকার এই অভিযোগ সহযোগিতার ক্ষেত্রে উস্কানিমূলক। তিনি সুস্পষ্ট করে বলেন, কোনো প্রমাণ ছাড়া আমেরিকার এই অভিযোগ সামগ্রিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সহায়ক হবে না। পাকিস্তানের এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, আমেরিকার সাথে কখনোই পাকিস্তান শত্রুতামূলক কোনো মনোভাব পোষণ করেনি, বরং এ অঞ্চলে মার্কিন নীতির প্রতি সমর্থন জানাতে গিয়ে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ঠিক রাখতে গিয়ে পাকিস্তানকে অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে। গত বৃহস্পতিবার মার্কিন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফিনার বলেন, পাকিস্তান যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করছে তার উদ্দেশ্য নিয়ে বাস্তব প্রশ্ন আছে। ফিনার বলেন, পাকিস্তান দিন দিন খুবই উন্নত মানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করছে এবং দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা পরবর্তীতে বিশাল আকারের রকেট তৈরির কাজে ব্যবহৃত হতে পারে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশে জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। আজ নিজ কার্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, আমরা আবেদন করেছি, রেড নোটিশ জারি হয়েছে কিনা তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। তিনি জানান, ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার। এর আগে গত 10 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে 12 নভেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে এই তথ্য জানানো হয়। গত 17 অক্টোবর জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় পৃথক মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 300 মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। এর আগে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 5 সদস্যের টিম গঠন করেছিল। ওই টিমকেই পাচারের ওই অভিযোগ অনুসন্ধানের জন্য নির্দেশনা দিয়েছে কমিশন। অভিযোগ সূত্রে জানা যায়, আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিষয়ে একটি প্রাথমিক তদন্ত করে। 2014 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম রিজভি আহমেদ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথম নজরে আসে। FBI এর তদন্তে সজীব ওয়াজেদ জয়ের গুরুতর আর্থিক কেলেঙ্কারির বিষয়টি উন্মোচিত হয়, বিশেষ করে তার নামে থাকা হংকং এবং কেম্যান আইল্যান্ডের বিভিন্ন ব্যাংক হিসাব থেকে স্থানীয় একটি মানি এক্সচেঞ্জের মাধ্যমে ওয়াশিংটন DC, নিউইয়র্ক এবং লন্ডনের বিভিন্ন ব্যাংক হিসাবে টাকা পাচারের তথ্য উঠে এসেছে। FBI তাদের লন্ডনের প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এবং প্রমাণ পেয়েছে যে সেখানে গুরুতর আর্থিক অনিয়ম এবং মানি লন্ডারিংয়ের অপরাধ সংঘটিত হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ভারতের কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নষ্টের জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে নরেন্দ্র মোদী সরকার। নির্বাচনী নথি গোপন করতে নয়া আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, এই নতুন নিয়মেই বিষয়টি স্পষ্ট হয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে না। গতকাল ভারতের নির্বাচন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনে নতুন আইন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। 1961 সালের নির্বাচন বিধির 93(2) ধারা অনুযায়ী এতদিন ভোট সংক্রান্ত সব নথি জনসমক্ষে প্রকাশ করতে বাধ্য থাকত নির্বাচন কমিশন। সেই আইন পরিবর্তন করে শনিবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, শুধুমাত্র নির্বাচনী আচরণবিধি নিয়ম সংক্রান্ত নথিগুলোই এখন থেকে প্রকাশ করা হবে। এমনকি আদালত চাইলেও নির্বাচন কমিশনকে ভোট সম্পর্কিত সব নথি প্রকাশ্যে আনার নির্দেশ দিতে পারবে না। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন খাড়গে। খাড়গের দাবি, কেন্দ্রীয় সরকার ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা চাচ্ছে না বলেই ভোট সম্পর্কিত সব তথ্য প্রকাশ্যে আনতে তাদের আপত্তি। কংগ্রেস সভাপতি বলেন, ভারতের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে যে পরিকল্পিত ষড়যন্ত্র করা হচ্ছে, মোদী সরকারের এই সংশোধনী তারই প্রমাণ। এটা সরাসরি সংবিধান এবং গণতন্ত্র বিরোধী। তিনি সতর্ক করে বলেন, সংবিধান বাঁচানোর সব চেষ্টা আমরা করব। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া বলেছেন, ইউক্রেন এখন পশ্চিমা অস্ত্র নির্মাতাদের জন্য একটি লাভজনক সুযোগে পরিণত হয়েছে। তারা অস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করে লাভবান হচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে শুক্রবার নেভেনজিয়া একথা বলেন। এ সময় তিনি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে যুদ্ধের সুযোগ নিয়ে নিজেদের প্রতিরক্ষা শিল্পের সমৃদ্ধি ঘটানোর অভিযোগ করেন। তিনি জোর দিয়ে বলেন, এটা সবার জানা যে মার্কিন, ব্রিটিশ এবং তাদের মিত্রদের সামরিক শিল্প কমপ্লেক্সের জন্য একটি আসল সোনার খনি হয়ে উঠেছে ইউক্রেন। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসের নৈরাজ্য, এর বিরুদ্ধে ইরানের সংগ্রাম ও সিরিয়ায় ইরানের উপস্থিতি সম্পর্কে জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ডক্টর আহমাদিয়ান খোলামেলা জবাব দিয়েছেন এক সাক্ষাৎকারে। এ সম্পর্কে এখন রয়েছে একটি প্রতিবেদন, শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ডক্টর আলি আকবর আহমাদিয়ান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ লুজমা খামেনির কর্ম ও কীর্তি সংরক্ষণ ও প্রচার সংস্থার ওয়েবসাইট খামেনি ডট আইআর কে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি এই সাক্ষাৎকারে বলেছেন, জনগণ জাতীয় নিরাপত্তার স্তম্ভ, জনগণ ইরানের ইসলামী বিপ্লবকে অস্তিত্ব দিয়েছে, বিজয়ী করেছে এবং জনগণই এই বিপ্লবকে টিকিয়ে রেখেছে। জাতীয় নিরাপত্তা ইস্যুকে ঘিরে যে সমস্ত তত্ত্ব উত্থাপিত হয় তা জনগণকে ঘিরেই। এখানে জনগণ বলতে সব মানুষ, কারণ সব মানুষ বিপ্লব করেছে। এই দৃষ্টিভঙ্গির মনে রয়েছে ইসলামী বিপ্লবের বর্তমান নেতার তাত্ত্বিক এবং প্রায়োগিক অবস্থান। দুই তিন বছর আগে এক বক্তব্যে তিনি বলেছেন, জনগণকে বাদ দিলে ইসলামী প্রজাতন্ত্রের কোনো অর্থ থাকে না এবং জনগণ ছাড়া এটা অস্তিত্বহীন। আয়াতুল্লাহ খামেনির মতে ধর্মভিত্তিক গণতন্ত্রের অর্থ হল ইসলাম ধর্ম মতে মানুষ তার সমাজ এবং তার নিজস্ব বিষয়াদি পরিচালক। সিরিয়া ইস্যুতে তিনি বলেন, আমরা সিরিয়ার সরকারকে ক্ষমতায় বসাইনি, আসাদ পরিবারের সরকার আমাদের বিপ্লবের আগে থেকেই ছিল, এটি শক্তিশালী ছিল। ইহুদিবাদ ইসরায়েলের বিষয়ে আপোষহীনতা এবং আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের বিষয়ে আমাদের সাথে তাদের অভিন্ন অবস্থানের কারণে আমাদের একে অপরের সাথে যোগাযোগ ছিল এবং পারস্পরিক সমর্থন ছিল। গত এক দশকে এই অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধির সাথে সাথে ইসলামী প্রজাতন্ত্র ইরান সন্ত্রাস বিরোধী সামরিক অভিযান পরিচালনার জন্য দেশের সীমানার বাইরে সরাসরি সামরিক বাহিনী মোতায়েন করেছে বা সামরিক উপদেষ্টা পাঠিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে প্রথম নীতি হল বিজাতীয়দের মোকাবেলায় দেশ, জনগণ ও জাতির স্বার্থকে দৃঢ়ভাবে রক্ষা করা। আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হল ইরানের কারো বিরুদ্ধে আগ্রাসনের সূচনাকারী হবে না, আমরা এটা করিও নি। তৃতীয় নীতি হল অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না করা। নিজের আদর্শবাদী অবস্থান থাকার পরও এমনকি কখনো কখনো গোটা বিশ্বে মোদের মাতৃভূমি এবং স্লোগানকে গুরুত্ব দেওয়ার পরও তিনটি শর্ত পূরণ না হলে কখনোই জাতীয় স্বার্থেও অন্য দেশে হস্তক্ষেপ করিনি আমরা। এগুলো হল, প্রথমত, সংশ্লিষ্ট সরকারের পক্ষ থেকে অবশ্যই আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাতে হবে। সিরিয়া এবং ইরাক উভয় দেশেই আমাদের উপস্থিত হওয়ার জন্য এই দুই দেশের তৎকালীন সরকার আমাদেরকে অনুরোধ জানিয়েছিল। দ্বিতীয়ত, আমন্ত্রণকারী দেশের জনগণের মোকাবেলায় অবস্থান না নেয়া। যে কোনো সরকার আমাদেরকে সে দেশে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালো এবং আমরা চলে গেলাম এমনটি নয়। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো সরকার যদি সেদেশের জনগণের বিরুদ্ধে সংঘর্ষের জন্য সেদেশে আমাদেরকে আমন্ত্রণ জানায় তাহলে আমরা অবশ্যই এমন কাজ করব না, আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। তৃতীয়ত, নিশ্চিতভাবে জাতীয় স্বার্থ বা আদর্শের উপস্থিতি। আমাদের সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ বা সুনির্দিষ্ট আদর্শের বিষয়টি থাকতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, মজলুমদের রক্ষা করাটা আমাদের নীতি আদর্শের অংশ। যদি কোনো জাতি নিপীড়িত হয় এবং এর আগে যে দুটি শর্তের কথা উল্লেখ করেছি সে দুটি শর্ত যদি পূরণ হয় তাহলে সেখানে আমাদের না যাওয়ার কোনো কারণ নেই, কারণ এটি আমাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ব।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক parstoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবারে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। যে কোনো সময়ের চেয়ে গাজায় যুদ্ধবিরতি এখন নিকটবর্তী, হামাস সহ প্রতিরোধকামী সংগঠনগুলোর মন্তব্য। লোহিত সাগরের আকাশে নিজেদের ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত হল মার্কিন যুদ্ধবিমান, এক পাইলট আহত। শেখ হাসিনাকে গ্রেফতার করতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন, অর্থ পাচার নিয়ে অনুসন্ধানে নামছে দুদক। নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে ষড়যন্ত্র করছে মোদি সরকার, কংগ্রেস সভাপতি খাড়গের অভিযোগ। এবারে আরও একটি খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের আরও 5 সেনা নিহত হয়েছে। গতকাল হামাস যোদ্ধারা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এসব ইহুদিবাদীকে হত্যা করে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, একটি জটিল অভিযানের মাধ্যমে আমাদের যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের 3 সেনাকে ছুরি মেরে হত্যা করে এবং তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়। এই ঘটনাকে দখলদার সেনাদের বিরুদ্ধে এ ধরনের দ্বিতীয় অভিযান বলে হামাসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদি আলাইহিস সালাম।
শ্রোতা ভাই বোনেরা, ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তার এ সপ্তাহের পর্ব থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি এই আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মানব জাতির শেষ ত্রাণকর্তা ইমাম মাহদির অনুপস্থিতির যুগে তথা তার অদৃশ্য থাকার যুগে মুসলমানদের করণীয় কর্তব্য সম্পর্কে আমরা কথা বলেছি বিগত কয়েকটি পর্বে। আর এ মহান ইমামের আবির্ভাবের সময় বিশ্বের পরিস্থিতি কেমন থাকবে সে সম্পর্কে আমরা খানিকটা আলোচনা করেছি গত পর্বে। ইসলামী বর্ণনা বা হাদিস অনুযায়ী ইমাম মাহদির আবির্ভাবের প্রাককালে এ বিশ্ব ভরে যাবে জুলুম ও দুর্নীতিতে, অনাচার ও অনৈতিকতাও বেড়ে যাবে ব্যাপক হারে, সত্য ও ন্যায় হবে বিলুপ্ত, বাড়বে ব্যভিচার, সমকামিতা, মদপান, মিথ্যাচার, প্রতারণা, ঘুষ, বাবা মায়ের প্রতি অসম্মান এবং ধর্ম হয়ে পড়বে অন্তঃশাসশূন্য, কোরআন হবে বিকৃত, বিশ্বাসীদের করা হবে উপহাস, হজ হবে নিষিদ্ধ, আর নামাজকেও কম গুরুত্ব দেয়া হবে।
বর্তমান যুগের পরিস্থিতিও ইমাম মাহদের আবির্ভাবকালীন পরিস্থিতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। অন্যদিকে ইরানে ইসলামী বিপ্লব হওয়ায় মাহদিবাদ তথা ইমাম মাহদি সম্পর্কে সচেতনতা সৃষ্টির তৎপরতা বেড়েছে এবং বেড়েছে বঞ্চিত ও আর্ত মানবতার মধ্যে মুক্তির আশার আলো। মানব জাতির শেষ ত্রাণকর্তা ইমাম মাহদি এসে বিশ্ব বিপ্লবের মাধ্যমে বঞ্চিত ও মজলুম জাতিগুলোকে মুক্ত করতে এবং বিশ্বব্যাপী অনাচার, জুলুম, দারিদ্র ও দুর্নীতি দূর করতে সক্ষম হবেন এমন বিশ্বাস অনেকের মধ্যে ক্রমেই জোরদার হচ্ছে। তাই এমনও হতে পারে যে ইমাম মাহদির আবির্ভাবের সময় খুব দূরে নয় এবং নানা পরিস্থিতি ওনার আবির্ভাবের সময়ের সঙ্গে কিছুটা বা অনেকটা মিলে যাচ্ছে। কিন্তু হাদিসে বলা হয়েছে যে ইমাম মাহদির আবির্ভাবের সময় বিশ্বে নির্যাতন, অশান্তি বা যুদ্ধ ও বৈষম্য আর দুর্নীতি ইত্যাদি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে। অন্যদিকে ইমাম মাহদিকে সহায়তা দেওয়ার জন্য অপেক্ষমান মুমিন মুসলমানদের সংখ্যা খুব কম হলেও অবশ্যই তাদের আন্তরিকতা, আল্লাহর উপর আস্থা ও ইমাম মাহদির প্রতি তাদের অনুরাগ এত গভীর হবে যে তারা নিজের সব সম্পদ ও এমনকি জীবনও বিসর্জন দিতে প্রস্তুত থাকবেন এই মহান ইমামের মিশন সফল করার জন্য।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদি আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহানবীর উত্তরসূরি পবিত্র ইমামগণ মুসলমানদের এ পরামর্শ দিয়ে গেছেন যে তারা যেন সবসময় প্রতিশ্রুত ত্রাণকর্তার আবির্ভাব ও বিপ্লবের জন্য সবসময় প্রস্তুত থাকে ও ইমাম মাহদির আবির্ভাব ও বিপ্লব নিজ যুগেই ঘটে যাওয়াকে অসম্ভব মনে না করে। ধারাবাহিক এই আলোচনার শুরুর দিকে আমরা ইমাম মাহদির আগমনের প্রাককালে যেসব ঘটনা ঘটবে তাঁর আগমনের লক্ষণ হিসেবে সেসবের কিছু বর্ণনা দিয়েছিলাম। এ ধরনের লক্ষণকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কিছু কিছু লক্ষণ হল ইমাম মাহদির আগমন বা আবির্ভাবের সাধারণ সম্ভাবনা, আর অন্য কিছু লক্ষণ হল তার আবির্ভাব অনিবার্য হওয়ার। ইমাম মাহদির আগমনের আগে ভুয়া ইমাম মাহদির দাবিদারদের আবির্ভাব ঘটবে বলেও উল্লেখ করা হয়েছে, কিন্তু সচেতন মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।
অনিবার্য লক্ষণ ও সম্ভাবনাময় লক্ষণগুলো দেখে ইমাম মাহদির অনুরাগী বা তাঁর অস্তিত্বে বিশ্বাসীদের সংখ্যা বেড়ে যাবে। এসব লক্ষণ সম্পর্কে ধারণা অর্জনের ফলে তারা ইমাম মাহদির সাহায্যকারী হওয়ার জন্য প্রস্তুত হবে এবং এজন্য নিজেদেরকে নানা যোগ্যতার অধিকারী করতে চাইবে। অনিবার্য লক্ষণগুলোর প্রকাশ ঘটা না পর্যন্ত ইমাম মাহদির আবির্ভাব ঘটবে না, আর অনিবার্য নয় এমন লক্ষণগুলোর প্রকাশ না ঘটলেও অনিবার্য কিছু লক্ষণ প্রকাশের ফলে ইমাম মাহদির আবির্ভাব ঘটা হবে অনিবার্য। কিছু কিছু লক্ষণ দেখা দেবে আবির্ভাবের প্রাককালে, আর কিছু কিছু লক্ষণ প্রকাশ পাবে ইমাম মাহদির আবির্ভাবের একই সময়ে। ইমাম মাহদির আবির্ভাব অনিবার্য এমনটি বোঝার বা প্রকাশের রয়েছে পাঁচটি লক্ষণ। হাদিসের আলোকে এসব হল ইয়েমেনিদের বিপ্লব, সুফিয়ানের বিদ্রোহ, আকাশ থেকে ভেসে আসা আহ্বান বা ডাক, বাইদা নামক অঞ্চলের জমিন ধসে পড়া ও নফসে জাকিয়া নামের এক বিশিষ্ট খ্যাতিমান ব্যক্তির শহীদ হওয়া।
বিভিন্ন বর্ণনায় ইমাম মাহদির আবির্ভাবের অনিবার্য লক্ষণ বা আলামতগুলোর ব্যাখ্যা দেয়া হয়েছে যাতে জনগণ এই সব লক্ষণ দেখা বা শোনা মাত্রই বাস্তবতা বুঝতে পারে এবং কোনো ধরনের প্রতারণার শিকার না হয়। যেমনটি বলা হয়েছে, এরকম একটি লক্ষণ হল আকাশ থেকে একটি আহ্বান বা ডাক আসা। এ প্রসঙ্গে ইমাম জাফর সাদেক আলাইহিসসালাম বলেছেন, নিশ্চয়ই কায়েম তথা বিপ্লবকারী ততক্ষণ পর্যন্ত বিপ্লব করবে না যতক্ষণ না আকাশ থেকে আহ্বান না আসে। ওই আহ্বানটি হবে এমন যে পৃথিবীর পূর্ব ও পশ্চিম অঞ্চলের সতী বা পবিত্র কন্যারা পর্দাবৃত ঘরে থেকেও ওই শব্দ শুনতে পারবে। এই ডাক জানাবেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বিশিষ্ট ফেরেশতা হযরত জিব্রাইল। ওই আহ্বানে তিনি ইমাম মাহাদির আত্মপ্রকাশের সুসংবাদ দেবেন ও ইমাম মাহাদির পরিচয় তুলে ধরবেন। পৃথিবীর সব অঞ্চলের মানুষ ওই ডাক শুনতে পাবে নিজ নিজ মাতৃভাষায়। এভাবে বিশ্বের মানুষ ইমাম মাহাদি সম্পর্কে আরও বেশি জানতে পারবে। আকাশ থেকে আসা এই আহ্বান ইমাম মাহাদির আবির্ভাবের জন্য জনগণের প্রস্তুতির উপর ব্যাপক প্রভাব রাখবে।
ইমাম রেজা আলাইহিসসালাম এ সম্পর্কে বলেছেন, ইমাম মাহাদির আবির্ভাব সম্পর্কে আকাশ থেকে আসা এই আহ্বান মুমিনদের জন্য রহমত ও কাফিরদের জন্য আজাব বা শাস্তি। এই আহ্বান শোনা যাবে রমজান মাসের 23 তারিখ রাতে। ওই রাতের শেষ বেলায় আরেকটি ডাক শোনা যাবে শয়তানের পক্ষ থেকে, যাতে জনগণকে ইমাম মাহাদির প্রতি আকৃষ্ট হওয়া থেকে বিরত রাখা যায়। এই দুই আহ্বান শোনার পর আগে থেকেই ইমাম মাহাদির আগমনের জন্য প্রস্তুত মানুষেরা দৃঢ়চিত্ত হবেন, কিন্তু একদল মানুষ শয়তানের প্ররোচনায় সন্দেহের শিকার হবে, তবে তারাও ধীরে ধীরে ইমাম মাহাদির আবির্ভাবের বাস্তবতা বুঝতে পারবে। তো শ্রোতা ভাই বোনেরা, মানব জাতির শেষ ত্রাণকর্তা সম্পর্কে আমরা আরও কথা বলব আগামী অনুষ্ঠানগুলোতে। যারা এতক্ষণ সঙ্গ দিলেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। হযরত ফাতেমা সালামুল্লাহ আলাইহার শুভ জন্মবার্ষিকী। জামাদিয় সানি মাসের 20 তারিখ মানব ইতিহাসের বর্ণনাতীত গৌরব ও খুশির দিনগুলোর অন্যতম কারণ। এই দিনে জন্ম নিয়েছিলেন মানব জাতির অনন্য গৌরব ও শ্রেষ্ঠ মহামানবী হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা। তাঁর পবিত্র জন্মদিন উপলক্ষে সবাইকে জানাচ্ছি সালাম ও প্রাণ ঠালা মুবারকবাদ। তাঁর উপর, তাঁর পিতা এবং তাঁর স্বামী ও পবিত্র বংশধরদের উপর বর্ষিত হোক অনন্তকাল ধরে অসংখ্য সালাম আর দরুদ। এই মহামানবীর জীবন ও জীবনাদর্শ সম্পর্কে আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
নবীনন্দিনী হযরত ফাতিমা জাহরা কেবল সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী ছিলেন না, বলা হয় মহান আল্লাহর পর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এবং তারপর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসসালাম, আর তারপরই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন হযরত ফাতিমা। তাই এমন ব্যক্তিদের মহিমা ও মহত্ব পুরোপুরি তুলে ধরা কেবল মহান আল্লাহ ও তার এই 3 শীর্ষ সৃষ্টির পক্ষেই সম্ভব। বলা হয় ইমাম হাসান ও হুসাইন সহ বিশ্বনবীর আহলে বাইতের 11 জন সদস্য মা ফাতেমাকে তাদের জন্য আদর্শ বা হুজ্জাত বলে মনে করতেন।
এমন কোন নারীর কথা কি কল্পনা করা যায় যিনি তার দুই শিশু সন্তান সহ তিন দিন ধরে ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও স্বামীকে খাবার সংগ্রহের কথা বলছেন না, ইসলামের জন্য তার গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ বিঘ্নিত হবে বলে? অথবা এমন কোন নারীর কথা কি ভাবা যায় যিনি নিজের বিয়ের জন্য তৈরি করা নতুন পোশাক একজন সাহায্য প্রার্থীকে দান করে দিয়ে পুরনো জামা পরেই নববধূ হন? অথবা এমন নারীর কথা কি চিন্তা করা যায় যিনি পরপর তিন দিন শুধু পানি পান করে রোজা রাখা সত্ত্বেও ইফতারের সময় ক্ষুধার্ত সাহায্য প্রার্থীকে খাদ্য দেওয়ার জন্য সেই তিন দিন কেবল পানি দিয়ে ইফতার করেন? অথবা একজন দরিদ্র ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দিতে কেউ কি তার জামা বন্ধক রেখে খাদ্য সংগ্রহ করবেন এমন অবস্থায় যখন সেই ঘরে তিনি ও তার স্বামী ও দুই সন্তান তিন দিন ধরে অভুক্ত হওয়া সত্ত্বেও সেই খাদ্য থেকে বিন্দু পরিমাণ খাদ্য পরিবার ও নিজের জন্য রাখবেন না? আসলে হযরত ফাতিমা জাহরা ছিলেন মানবজাতির চিরন্তন গৌরব ও আদর্শ মানুষের প্রতীক তথা মানবতা ও মনুষ্যত্বের পূর্ণতার অন্যতম মডেল। এ ধরনের মানুষ পৃথিবীতে জন্ম না নিলে আদর্শের দিক থেকে মানবজাতির মধ্যে বিরাজ করত ব্যাপক অপূর্ণতা আর আদর্শিক শূন্যতা।
বিশ্বনবীর পুত্র সন্তানরা শৈশবেই ইন্তিকাল করায় মক্কার কাফিররা যখন মহানবীকে আবতার বা নির্বংশ বলে বিদ্রুপ করত, তখন মহান আল্লাহ তাকে দান করেন হযরত ফাতিমা জাহরা। পবিত্র কোরআনে তাকে উল্লেখ করা হয়েছে কাউসার হিসেবে, যার অর্থ মহত্ত্ব আর নিয়ামতের চিরপ্রবাহমান ঝর্ণা। আল্লামা ফখরুদ্দিন রাজি তার তাফসির গ্রন্থে বলেছেন, হযরত ফাতিমার শানে এই সূরা নাজিল হয়েছে। তিনি এ প্রসঙ্গে আরও বলেন, অনেক অত্যাচার সত্ত্বেও হযরত ফাতিমার বংশধারা পৃথিবীতে টিকে আছে, অন্যদিকে বনু উমাইয়া ধ্বংস হয়ে গেছে। একের পর এক রাসুলের বংশধরদের শহীদ করা সত্ত্বেও যারা পুত্র সন্তান নিয়ে গর্ববোধ করত, তাদের কোনো খবর আজ বিশ্ববাসী জানে না। অথচ রাসুলের বংশধারা হযরত ফাতিমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত বজায় থাকবে। এ বংশেই ইমাম মাহদি আলাইহিসসালাম আবির্ভূত হবেন এবং তিনি সারা বিশ্বে আল্লাহর ধর্মকে প্রতিষ্ঠিত করবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল নারীর সন্তানকে যুক্ত করা হয় বাবার সাথে শুধু ফাতিমা ছাড়া। ফাতিমার সন্তানদের আমার সাথে সম্পর্কিত করা হয়েছে, আর সেজন্যই আমরা ইতিহাসে দেখতে পাই যে হযরত ফাতিমার সন্তানদের মানুষ ইয়াবনা রাসূলিল্লাহ অর্থাৎ হে রাসূলের সন্তান বলে সম্বোধন করত। মহান আল্লাহর নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কন্যা সন্তানের নাম রাখেন ফাতিমা। ফাতমা শব্দের অর্থ রক্ষা করা। এ সম্পর্কে মহানবী বলেন, তাঁর নামকরণ করা হয়েছে ফাতিমা কারণ আল্লাহ তাঁকে ও তাঁর অনুসারীদের জাহান্নামের আগুন থেকে মুক্ত রেখেছেন।
হজরত ফাতিমা ছিলেন নারী ও পুরুষ তথা গোটা মানব জাতির জন্য অসাধারণ ত্যাগ, বিশ্বস্ততা, অন্যায়ের ব্যাপারে আপোষহীনতা, সততা, দানশীলতা, ধৈর্য, চারিত্রিক পবিত্রতা, আল্লাহর প্রতি সন্তুষ্টিসহ অনেক মহান স্বর্গীয় গুণের আদর্শ। স্নেহময় জননীর মতো বিশ্বনবীর সেবা যত্ন করা এবং বিপদের সময় তার সহায়তায় এগিয়ে আসার জন্য মহিষী নারী ফাতিমার অন্য একটি উপাধি উম্মে আবিহা বা পিতার জননী। বিশ্বনবী তাকে সর্বযুগের নারীর মধ্যে শ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন। আল্লাহর দরবারে তার বিশেষ মর্যাদার কারণেই ফাতিমাকে দেখলে দাঁড়িয়ে তাকে সালাম দিতেন মহানবী। রাসুলে খোদা বলেছেন, ফাতিমা আমার দেহের অংশ, যা কিছু তাকে সন্তুষ্ট করে তা আমাকে সন্তুষ্ট করে এবং যা কিছু আমাকে সন্তুষ্ট করে তা আল্লাহকেও সন্তুষ্ট করে। আর যা কিছু ফাতেমাকে কষ্ট দেয় তা আমাকে কষ্ট দেয়, আর যা আমাকে কষ্ট দেয় তা আল্লাহকেও কষ্ট দেয়। হজরত ফাতিমা বেহেশতে সর্বপ্রথম প্রবেশ করবেন বলে বিশ্বনবী উল্লেখ করেছেন।
অনেকেই মনে করেন প্রিয় কন্যা ফাতিমাকে নিজের দেহের অংশ বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বুঝিয়েছেন যে পিতার রিসালতের অন্যতম কাণ্ডারী ছিলেন ফাতিমা। এই মহিষী নারীর অনন্য ত্যাগ, তিতিক্ষা ও সেবা না থাকলে ইসলাম বিলুপ্ত হয়ে যেত। হযরত ফাতিমাকে কেউ কেউ কষ্ট দেবেন এটা জানতেন বলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে রাগানোর পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছেন, ফাতিমা আমার অস্তিত্বের অংশ, যে তাকে রাগান্বিত করে সে আমাকে রাগান্বিত করে, এবং ফাতিমা কোনো ব্যাপারে ক্রুদ্ধ হলে আল্লাহও ক্রুদ্ধ হন এবং ফাতিমার আনন্দে আল্লাহও আনন্দিত হন। অনেক মহৎ গুণের আদর্শ হযরত ফাতিমার রয়েছে অনেক উপাধি, যেমন তাঁর উপাধি ছিল আস-সিদ্দিকা বা সত্যনিষ্ঠ, আল মুবাররাকা বা বরকত প্রাপ্ত, আত-তাহিরা বা পবিত্র, আল মারজিয়া বা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আজ-জাকিয়া বা সতী, মুহাদ্দিসা বা হাদিসের বর্ণনাকারী, সাইয়্যিদাতুন নিসাইল আলামিন বা নারীকুলের মধ্যে শ্রেষ্ঠ, খাতুনে জান্নাত বা বেহেশতি নারীদের নেত্রী, আজ-জাহরা বা দ্যুতিময় ইত্যাদি। আর পিতা মহানবীর প্রতি অশেষ ভালোবাসা ও সেবার কারণে তাকে বলা হতো উম্মে আবিহা বা পিতার মাতা।
হযরত ফাতিমা যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন তার জ্যোতি আকাশের ফেরেশতা ও অন্যান্যদের দিকে ছড়িয়ে পড়ত, আর এ কারণে তাকে জাহারা উপাধি দেয়া হয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তাকে সান্ত্বনা দিতে আসতেন ওহির ফেরেশতা। ওহির ফেরেশতা তাকে ভবিষ্যৎ বিষয়ে অনেক কিছু জানান, আর তার থেকে সেসব বিষয় লিখে রাখেন হযরত আলী আলাইহিসাল্লাম। আর এজন্যই ফাতিমাকে বলা হয় মুহাদ্দিসা। হযরত ফাতিমা খুবই সাধারণ জীবনযাপন করতেন। সংসারের যাবতীয় কাজ তিনি নিজের হাতে করতেন। মশক দিয়ে পানি তুলতে তুলতে তার শরীরে দাগ পড়ে গিয়েছিল। তিনি জাতার মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করতেন যে তার হাতে ফোসকা পড়ে যেত, আর সেই আটা দিয়ে রুটি তৈরি করে সেগুলো মদিনার দরিদ্রদের মধ্যে বিতরণ করতেন। হযরত ফাতিমার কাপড়ের পোশাকে থাকত তালি, পার্থিব কোনো বস্তুই তাকে আকৃষ্ট করতে পারত না, আর এজন্যই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাতুল উপাধিতে ভূষিত করেছিলেন।
হযরত ফাতিমা সারা রাত জেগে নামাজ পড়তেন, মহান আল্লাহর জিকির করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করতেন। তিনি এত বেশি নামাজ পড়তেন যে তাঁর পা ফুলে যেত। সংসারের কাজ করার সময় তার মুখে আল্লাহর জিকির থাকত। রাসূলের স্ত্রী হযরত উম্মে সালামা বলেন, রাসূলের ওফাতের পর ফাতিমাকে দেখতে যাই এবং
তাঁর অবস্থা জানতে চাই। তিনি জবাব দিলেন, অত্যন্ত দুঃখ কষ্টে দিন অতিবাহিত হচ্ছে। এরকম কষ্টের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের অল্প কিছুদিন পরই হযরত ফাতিমা এই পৃথিবী থেকে বিদায় নেন। রাসূলে খোদা ওফাতের আগে হযরত ফাতিমার কানে কানে বলে গিয়েছিলেন যে তিনিই তাঁর সাথে প্রথম মিলিত হবেন। নিশ্চয়ই মহান আল্লাহ তাঁর প্রিয় রাসূলকে এও জানিয়েছিলেন যে কিভাবে হযরত ফাতিমা তাঁর সাথে এত তাড়াতাড়ি মিলিত হবেন। আর সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাঁর উম্মতকে সতর্ক করছেন যে তারা যেন হযরত ফাতিমাকে কষ্ট না দেয়, তাঁকে অসন্তুষ্ট না করে।
হযরত ফাতিমা জাহরা পিতার শারীরিক বিদায়ের কারণে যতটানা দুঃখ পেয়েছিলেন তার চেয়েও বেশি ব্যথা পেয়েছিলেন পিতার আদর্শ তথা ইসলামের শিক্ষা ম্লান ও বিকৃত হয়ে পড়ার কারণে। রাসূলে খোদার কাছেই তিনি শুনেছিলেন তার পবিত্র আহলে বাইতের উপর অনেক বিপদ ও মুসিবত তথা ইসলামের উপরই অনেক দুর্যোগ নেমে আসবে, আর সেই সব বিপদ মোকাবেলার মতো কঠিন ধৈর্যের খোদাই পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছিলেন সর্বকালের সেরা মহামানবী হযরত ফাতিমা। ঠিক যেভাবে সিফিন ও কারবালা প্রান্তর সহ যুগে যুগে নানা বিপদ সংকট ও শত্রুতার মোকাবেলায় উত্তীর্ণ হয়েছিলেন বিশ্বনবীর পবিত্র আহলে বাইতের অন্যান্য সদস্য। কোনো কোনো ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী রাজনৈতিক কারণে হযরত ফাতিমাকে আহত করা হয়েছিল প্রভাবশালী মহলের পক্ষ থেকে, এবং পরবর্তীকালে এই আঘাতজনিত কারণেই তিনি শাহাদাত বরণ করেন। তার শাহাদাতের তারিখ তেসরা জমাদুস্তানি।
অনেকেই মনে করেন শত্রুতার প্রেক্ষাপটে হযরত ফাতিমাকে দাফন করা হয়েছিল মধ্যরাতে গোপনীয়ভাবে অতি গোপন স্থানে, যা আজও গোপন রয়েছে এবং কিয়ামত পর্যন্ত গোপন থাকবে। হযরত ফাতিমা জানতেন কখন তার মৃত্যু হবে, আর এজন্য তিনি নিজে গোসল করে নতুন ও পরিষ্কার পোশাক পরে কিবলামুখী হয়েছিলেন। তিনি নিজের মৃত্যু কবে হবে এবং তাঁর দুই প্রিয় সন্তান হযরত হাসান ও হুসাইন কিভাবে মারা যাবেন সেসব তথ্য সহ ভবিষ্যৎ ইতিহাসের অনেক খবর রাখতেন। হুসাইন আলাইহিসসালামের হত্যাকারীদের অভিশাপ দিয়ে গেছেন তিনি। মদিনার নারী সমাজ ধর্মীয় বিষয় সহ নানা বিষয়ে জ্ঞান অর্জন করত হযরত ফাতিমার কাছ থেকে। ফাদাক সম্পর্কিত তাঁর ভাষণ এই মহামানবীর অতুল জ্ঞান, খোদাভীরুতা এবং দূরদর্শিতাকেই তুলে ধরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আলী, তাঁর স্ত্রী ও তাঁদের সন্তানদেরকে মানুষের জন্য হুজ্জাত বা দলিল করেছেন এবং তাঁরা হল জ্ঞানের দরজা। মাসহাবি ফাতিমা নামে খ্যাত গ্রন্থটির সমস্ত তথ্য সন্নিবেশিত হয়েছে জিব্রাইল ফেরেশতার সঙ্গে হযরত ফাতিমার কথোপকথনের মাধ্যমে, যা লিখে গেছেন হযরত আলী আলাইহিসসালাম।
হযরত ফাতিমা পিতার উম্মতের উদ্দেশ্যে বলেছেন, আল্লাহ ঈমানকে তোমাদের জন্য শিরক হতে পবিত্র হওয়ার ও নামাজকে অহংকার থেকে পবিত্র হওয়ার এবং আমাদের আনুগত্যকে করেছেন ধর্মকে প্রতিষ্ঠিত করার মাধ্যম। এছাড়াও মহান আল্লাহ আমাদের নেতৃত্বকে করেছেন অনৈক্যের পথে বাধা, আর তিনি আমাদের সঙ্গে বন্ধুত্বকে করেছেন ইসলামের জন্য সম্মানের মাধ্যম। তিনি আরও বলেছেন, নারীদের জন্য সর্বোত্তম বিষয় হচ্ছে তারা যেন কোনো অচেনা পুরুষকে না দেখে এবং কোনো অচেনা পুরুষও তাদের না দেখে।
তো শ্রোতা বন্ধুরা, হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা এখানেই পরিসমাপ্তি টানছি।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
Thank you.